ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नस्तिके। প্রথমে আমি আট নম্বর শ্লোকটা পড়ব এবং তার অনুবাদ করব, তারপরে ন নম্বর শ্লোক বোর্ডে লেখা রয়েছে সেটা আমরা একসঙ্গে পাঠ করব। শঙ্খায়ন পরমহংস মুখ্য বিবক্ষমান ভগবত বিভূতি জগৎ জগৎ স্বস্মাত গুরবে অন্নিতায় পরাশরায়থ বৃহস্পতেশ। মহর্ষি শঙ্খায়ন ছিলেন সমস্ত পরমহংসদের মধ্যে প্রধান এবং তিনি যখন শ্রীমৎ ভাগবত অনুসারে ভগবানের মহিমা কীর্তন করছিলেন তখন আমার গুরুদেব পরাশর এবং বৃহস্পতি উভয়ই তার কাছ থেকে তা শ্রবণ করেছিলেন। ন নম্বর শ্লোক বোর্ডে লেখা আছে, প্রবাচ মজ্জং সদয়ালু রুক্ত মুনি পুলস্তেন পুরাণ মদ্যম সোহং তবৈতত কথয়ামি বৎস শ্রদ্ধা লবে নিত্য মনুব্রতায় প্রবাচমজ্জং সদয়ালুরুক্ত মুনি পুলস্তেন পুরাণ মদ্যম সোহং তবৈতত কথয়ামি বৎস শ্রদ্ধা লবে নিত্য মনুব্রতায় প্রবাচমজ্জং সদয়ালুরুক্ত মুনি পুলস্তেন পুরাণ মদ্যম সোহং তবৈতত কথয়ামি বৎস শ্রদ্ধা লবে নিত্য মনুব্রতায়। অনুবাদ, মহর্ষি পুলস্ত কর্তৃক উপদিষ্ট হয়ে পূর্বোক্ত মহর্ষি পরাশর এই সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমৎ ভাগবত আমাকে বলেছিলেন, হে বৎস, যেহেতু তুমি আমার শ্রদ্ধাপরায়ণ অনুগামী তাই যেভাবে আমি শ্রবণ করেছি তোমার কাছেও আমি তা বর্ণনা করব। তাৎপর্য, মহর্ষি পুলস্ত হচ্ছেন রাক্ষসদের পিতা। একসময় পরাশর মুনি সমস্ত রাক্ষসদের আগুনে পুড়িয়ে মারবার উদ্দেশ্যে এক যজ্ঞ শুরু করেন, কেননা একজন রাক্ষস তার পিতাকে হত্যা করে খেয়েছিল। মহর্ষি বশিষ্ঠ তখন সেই যজ্ঞে উপস্থিত হয়ে পরাশর মুনিকে এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হতে অনুরোধ করেন। ঋষি সমাজে বশিষ্ঠের স্থান এবং সম্মানের জন্য পরাশর মুনি তার অনুরোধ অস্বীকার করতে পারেননি। পরাশর মুনি যজ্ঞ বন্ধ করলে রাক্ষসদের পিতা পুলস্ত তার ব্রাহ্মণোচিত মনোভাবের জন্য তাকে আশীর্বাদ করেন যে তিনি ভবিষ্যতে বৈদিক পুরাণের একজন মহান বক্তা হবেন। পুলস্ত পরাশরের কার্যের প্রশংসা করেছিলেন, কেননা পরাশর তার ব্রাহ্মণোচিত ক্ষমাগুণে রাক্ষসদের ক্ষমা করেছিলেন। পরাশর তার যজ্ঞে সমস্ত রাক্ষসদের বিনাশ করতে পারতেন, কিন্তু তিনি বিবেচনা করেছিলেন রাক্ষসদের এইভাবে সৃষ্টি করা হয়েছে যে তারা মানুষ পশু আদি জীবদের ভক্ষণ করে, কিন্তু তা বলে কি আমি আমার ব্রাহ্মণোচিত ক্ষমাগুণ প্রত্যাহার করব? পুরাণের মহান বক্তারূপে পরাশর প্রথমে শ্রীমৎ ভাগবত পুরাণ বর্ণনা করেছিলেন, কেননা তা হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মৈত্রেয় মুনি সেই ভাগবত বর্ণনা করার ইচ্ছা করেছিলেন যা তিনি পরাশরের কাছ থেকে শুনেছিলেন, এবং বিদুর তার শ্রদ্ধাশীলতা আর নিষ্ঠা সহকারে গুরুজনদের উপদেশ অনুসরণ করার ফলে তার শ্রবণ করার অধিকারী ছিলেন। এইভাবে পরম্পরা ধারায় অনাদিকাল ধরে এমনকি ব্যাসদেবের পূর্বে শ্রীমৎ ভাগবত বর্ণিত হয়েছে। তথাকথিত ঐতিহাসিকেরা বলে যে পুরাণ সমূহ মাত্র কয়েকশো বছরের পুরনো, কিন্তু প্রকৃতপক্ষে জড়বাদী এবং মনধর্মী দার্শনিকদের সমস্ত ঐতিহাসিক গণনার বহু পূর্ব থেকে অর্থাৎ অনাদিকাল ধরে এই পুরাণ সমূহ বিদ্যমান। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুকম করতিবা আচলম পঙ্গুর লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুদিনতারিণাম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপাপদায়নি গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে। তো এই শ্লোকে এবং পূর্ববর্তী শ্লোকে কিভাবে এই ভাগবতের যে বাণী গুরু পরম্পরা ধারায় প্রবাহিত হচ্ছে সেটা ব্যাখ্যা করা হচ্ছে। তো গতদিনের শ্লোকে সনত কুমার ভগবান শঙ্করের কাছ থেকে এই শ্রীমদ ভাগবত শ্রবণ করেছিলেন এবং সনত কুমার সেই ভাগবত সাংখ্যায়ন ঋষিকে বলেছিলেন। তারপরে সাংখ্যায়ন ঋষি সেই একই বাণী শ্রীমদ ভাগবত আমার গুরুদেব, এখানে মৈত্র ঋষি বলছেন, ওনার গুরুদেব পরাশর মুনি এবং বৃহস্পতি এই দুজনকে বলেছিলেন। তারপরে পরাশর মুনি সেই সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ ভাগবত মৈত্র ঋষিকে বলেছিলেন। এখন মৈত্র ঋষি সেই শ্রীমদ ভাগবতের কথা বিদুরকে বলছেন। এইভাবে পরম্পরা ধারায় এই শ্রীমদ ভাগবতের কথা প্রবাহিত হচ্ছে। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে এই শ্রীমদ ভাগবতের কথা বা ভগবান সম্বন্ধীয় যে জ্ঞান, সে জ্ঞান একমাত্র গুরু পরম্পরা ধারায় লাভ করা সম্ভব। বলা হচ্ছে যে আমরা জ্ঞান আরোহণ করতে পারি দুভাবে, শাস্ত্রে বলা হচ্ছে একটা পন্থা হচ্ছে আরোহ পন্থা, একটা হচ্ছে অবরোহ পন্থা। আরোহ পন্থা মানে নিজের চেষ্টায় যে জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় আরোহ পন্থা। কিন্তু যে জ্ঞান নিজের চেষ্টায় নয়, যেটা প্রবাহিত হচ্ছে সেটাকে গ্রহণ করার মাধ্যম দিয়ে যে জ্ঞান লাভ করার পন্থা তাকে বলা হয় অবরোহ পন্থা। তো কোনো জিনিসকে জানতে গেলে আমরা বিভিন্নভাবে সেই জিনিসকে জানতে পারি। তো শাস্ত্রে বলা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং শ্রুতি প্রমাণ। তো আরোহ পন্থায় আমরা যে জ্ঞান লাভ করি তার প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ এবং অনুমান প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ মানে হচ্ছে ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় রয়েছে পঞ্চকর্মেন্দ্রিয় এবং পঞ্চজ্ঞানেন্দ্রিয়, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র মাধ্যম দিয়ে যে জ্ঞান লাভ, সেই জ্ঞান লাভের পন্থাকে বলা হচ্ছে প্রত্যক্ষ পন্থা, প্রত্যক্ষ প্রমাণ। যেটা দেখব, দেখে যেটা উপলব্ধি হবে সেটাই যে জ্ঞান, সেটাকে প্রত্যক্ষ জ্ঞান অর্থাৎ ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। কিন্তু সেই জ্ঞান সঠিক জ্ঞান নয়, কারণ শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি হচ্ছে অসম্পূর্ণ, কারণ আমাদের এই ইন্দ্রিয়ের কার্যকলাপ পরিপূর্ণ নয়। এই জন্য এই ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে যে জ্ঞান আমরা লাভ করব সে জ্ঞানও আমরা সঠিকভাবে লাভ করতে পারব না। শ্রীল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে এখান থেকে আমরা যদি সূর্যকে দেখি, আমরা দেখছি, কিন্তু সূর্যের যে আকার সে আকারটা আমরা যেটা দেখছি সেটা কিন্তু প্রকৃত আকার নয় সূর্যের। সূর্যের যে আয়তন বা আকার যেটা আমরা দেখছি তার থেকে অনেক অনেক বেশি বড়। তাই প্রত্যক্ষ ভাবে যদি আমরা জ্ঞানটা লাভ করি তাহলে সূর্য সম্বন্ধে আমাদের যে জ্ঞান হবে সেই জ্ঞানটা হবে ভুল। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখার উপর বা ইন্দ্রিয় উপলব্ধির উপর অত্যন্ত জোর দিই। আধুনিক বিজ্ঞান এই প্রত্যক্ষ জ্ঞানের উপর যথেষ্ট জোর দিচ্ছে, তার ফলে আমরা বিভিন্ন ধরনের ভুল তথ্য আমরা লাভ করছি। এবং তারপরে প্রত্যক্ষ প্রমাণের পরে হচ্ছে অনুমান প্রমাণ। তো সূর্য যে দেখতে বড় কিন্তু সেটা আমরা কি করে বুঝবো, তখন বৈজ্ঞানিকেরা দূরত্ব, যত কোনো বস্তু আমাদের কাছ থেকে দূরে চলে যায় তত আমাদের দৃষ্টিশক্তি কম হয় এবং তার ফলে তার সাইজটা ছোট বলে মনে হয়। ওই জন্য বৈজ্ঞানিকেরা কি করলেন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব একটা অনুমান করলেন এবং সেই অনুমানের ভিত্তিতে একটা সূর্যের সাইজ তারা বললেন, যে সূর্যের সাইজ হচ্ছে এত বড়। কিন্তু এখানেও ভুল, কারণ আমরা অনুমান, অনুমান মানেই হচ্ছে একটা একটা এটা সঠিক নয়। বলা হচ্ছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত মাইল, ব্র্যাকেটে লেখা থেকে প্রায়, অর্থাৎ অনুমান করে বলা হচ্ছে, তাই এই জ্ঞানটাও সঠিক জ্ঞান নয়। এই জন্য যথার্থ জ্ঞান আমরা লাভ করতে পারব সেটাকে বলা হচ্ছে অবরোহ পন্থা বা শ্রুতি প্রমাণ। তো বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন, একটা বিষয় সম্বন্ধে কে যথার্থ জানে, যে হচ্ছে সেই বস্তুটির সৃষ্টিকর্তা। যেমন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, একটা টিভি যদি কেউ বানায় কোন কোম্পানি, সেই টিভি সম্বন্ধে যথার্থ জ্ঞান সেই কোম্পানির যারা বানিয়েছে টিভিটাকে সেই যথার্থ ভাবে সে জ্ঞান প্রদান করতে পারে। শিশুনি সিংহদেব, রাধা মাধব, পঞ্চদত্ত ভগবান কি ঠিক একইভাবে এই যে পৃথিবী এবং এই যে সৃষ্টি, এই সৃষ্টির যে জ্ঞান সেই জ্ঞান অন্য কেউ দিতে পারে না, এই জ্ঞান দিতে পারে এই সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা, তিনি এই জ্ঞান প্রদান করতে পারেন। তো আমরা কেউ এখানে দাবি করতে পারি না যে আমরা এই পৃথিবী বা এই ব্রহ্মাণ্ড আমরা সৃষ্টি করেছি। তো কে সৃষ্টি করেছে, সে সৃষ্টি শ্রীমদ ভাগবতে বলে জন্মাদর্শ যত অন্যয়াত ইতরত চারতেষু অভিজ্ঞ সরাত। তো ভগবান এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান। তাই এই সম্বন্ধে যদি আমরা জানতে চাই, এই জগতে যা কিছু আমরা যদি জানতে চাই, সেই জানার প্রকৃত উৎস হচ্ছে ভগবান। এবং এই ভগবান শাস্ত্রের মাধ্যম দিয়ে এই জগতের বিভিন্ন জ্ঞান প্রদান করছেন, যাকে বলা হয় বেদ। এবং এই বেদের যে জ্ঞান সেটা পরম্পরা ধারায়, শ্রৌত ধারায় প্রবাহিত হচ্ছে, আর কোন পন্থা নেই। এই জ্ঞান লাভ করার আর অন্য কোন পন্থা নেই, একটি পন্থা গুরু পরম্পরা ধারায়, অবরোহ পন্থায় যে জ্ঞানটা নেমে আসছে সেই জ্ঞান যদি আমরা গুরু পরম্পরা ধারায় যুক্ত হই, তাহলে যথার্থ ভগবানের প্রতিনিধি যিনি এই গুরু পরম্পরাকে প্রতিনিধিত্ব করছেন তার কাছ থেকে যদি আমরা এই জ্ঞান লাভ করি, তাহলে আমরা প্রকৃত জ্ঞান লাভ করব। সেটা এখানে বলা হয়েছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কে এই জ্ঞান লাভ করতে পারে। প্রথম হচ্ছে যে আমাদেরকে যথার্থ উৎসে অর্থাৎ গুরু পরম্পরা ধারায় থাকতে হবে এবং শিষ্যেরও যোগ্যতা থাকা দরকার। এখানে বলা হচ্ছে, বিদুর তার শ্রদ্ধাশীলতা আর নিষ্ঠা সহকারে গুরুজনদের উপদেশ অনুসরণ করার ফলে তা শ্রবণ করার অধিকারী ছিলেন। গুরুদেব বললেই যে কেউ বুঝতে পারবে সেটাও ঠিক নয়, যে শ্রোতা তারও যোগ্যতা প্রয়োজন রয়েছে। বক্তার যেমন যোগ্যতা প্রয়োজন রয়েছে, শ্রোতারও যোগ্যতার প্রয়োজন রয়েছে। এবং বক্তা এবং শ্রোতা যখন দুটো ঠিক থাকবে তখন এই বৈদিক জ্ঞান প্রকাশিত হবে। তো পূজ্যপাদ রাধা গোবিন্দ মহারাজ উনি ব্যাখ্যা করছেন যে বক্তা হচ্ছে একটা ক্যাসেটের মতো, ক্যাসেট জানো তো, ক্যাসেট এখন তো ক্যাসেট সিডি, সিডির মতো। তো তার মধ্যে অনেক জিনিস থাকে, কিন্তু তার মধ্যে গান থাকে, তার মধ্যে লেকচার থাকে, কথাবার্তা থাকে, সবকিছু থাকে ওর মধ্যে। কিন্তু একজন এসে বলল, এই সিডি এর মধ্যে গান আছে, এর মধ্যে এই মহারাজের লেকচার আছে, আপনি শুনবেন। তো সে নিল, শুনতে পারবে, তার মধ্যে তো আছে, শোনা যাবে, শোনা যাবে না। কিন্তু তার মধ্যে কি আছে না নাই, তার মধ্যে আছে। কিন্তু যে সিডিটাকে সিডি প্লেয়ার তার মধ্যে ঢোকাতে হবে তাহলে চলবে, চলবে সিডি প্লেয়ারে দিলে চলবে, সিডি প্লেয়ারে দিলেও চলবে না, সিডি প্লেয়ারের কানেকশন থাকতে হবে। ইলেকট্রিক কানেকশন বা ব্যাটারি থাকতে হবে। তো এটা ব্যাখ্যা করতে গিয়ে উনি বলছেন যে ইলেকট্রিক কানেকশন এটা হচ্ছে গুরু পরম্পরা, গুরু পরম্পরার সঙ্গে থাকতে হবে। ক্যাসেট বা সিডি হচ্ছে বক্তা, আর সিডি প্লেয়ার বা টেপ রেকর্ডার তারা হচ্ছে শ্রোতা। এই তিনটে যখন একসঙ্গে থাকবে তখন সিডিটা চলে। ঠিক একইভাবে বৈদিক জ্ঞানকে প্রকাশ করতে গেলে আমাদেরকে গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হতে হবে এবং সিডি রূপ বা ক্যাসেট রূপ বক্তা থাকতে হবে এবং টেপ রেকর্ডার রূপ শ্রোতা থাকতে হবে। এই তিনটে যখন একসঙ্গে মিলিত হবে তখন বৈদিক জ্ঞান প্রকাশিত হবে, তাছাড়া সম্ভব না। একটাকে বাদ দিলে আর একটা কাজ করবে না, এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরু পরম্পরা, সৎগুরু এবং সৎ শিষ্যের কম্বিনেশনে বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। তো শ্রীমদ ভাগবতে যে মুখ্য বিষয়টা কি, শ্রীমদ ভাগবতের মুখ্য বিষয় হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি হচ্ছে শ্রীমদ ভাগবতের প্রতিপাদ্য বিষয়, ভক্তি হচ্ছে শ্রীমদ ভাগবতের সার। তো শ্রীল রূপ গোস্বামী এই যে ভক্তি, ভক্তির ছটি লক্ষণ ব্যাখ্যা করছেন, তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে ভক্তি হচ্ছে সুদুর্লভা। একটা হচ্ছে দুর্লভ, একটা হচ্ছে সুলভ, মানে যেটা সহজে পাওয়া যায়, একটা দুর্লভ অত্যন্ত কষ্ট করে পেতে হয়, আর সুদুর্লভা মানে খুব কঠিন তাকে লাভ করা। কেন ভক্তি সুদুর্লভা, দুটো কারণ ব্যাখ্যা করছেন রূপগোস্বামী। শুদ্ধ ভক্তি যে সুদুর্লভা তার দুটো কারণ ব্যাখ্যা করছেন। প্রথম কারণ হচ্ছে ভক্তি সেটা নিজের চেষ্টায় লাভ করা যায় না। যেমন এই পৃথিবীতে সব জিনিস নিজের চেষ্টায় পাওয়া যায়, ধন সম্পত্তি প্রতিষ্ঠা, এই জগতে আমরা যা কিছু চাই নিজেকে সুখী হওয়ার জন্য, প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আমরা চাই এই জগতে আনন্দে থাকার জন্য, সেগুলো নিজের চেষ্টায় পাওয়া যায়। কিছুটা কোনোটা হয়তো একটু বেশি চেষ্টা করতে হয়, কোনোটা কম চেষ্টা করতে হয়, চেষ্টা করে পাওয়া যায়। কিন্তু ভক্তি নিজের চেষ্টায় পাওয়া যায় না, ভক্তি ভগবানের কৃপার উপর নির্ভরশীল। আমরা চেষ্টা করব কিন্তু চেষ্টা করলেই যে ভক্তি হবে তা নয়। অনেকে বলতে পারে আমি ষোলমালা ঠিকমতো ভাবে জপ করছি, চারটে নিয়ম ঠিকমতো ভাবে পালন করছি, প্রচার করছি, ভগবত সেবায় সবসময় যুক্ত আছি, সবকিছু ঠিকঠাক করছি, তার ফলে সেটা করার ফলে আমি ডিমান্ড করতে পারি না আমি এগুলো সবগুলো ঠিকঠাক করছি, তাহলে আমার ভক্তিটা পাওয়া উচিত? এই জিনিসটা ভক্তির ক্ষেত্রে খাটবে না। আমি সবকিছু ঠিকঠাক করছি তার মানে আমার ভক্তি হয়ে যাবে, হবে না। ভক্তিটা ভগবানের কৃপা শক্তির মাধ্যম দিয়ে প্রবাহিত হয়। ভগবানের শুদ্ধ ভক্তি ভগবানের শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকে, এবং শুদ্ধ ভক্ত যখন আমাদের সেবার প্রতি সন্তুষ্ট হন তখন ভগবান সন্তুষ্ট হন, এবং তখন শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তের হৃদয় থেকে আমাদের হৃদয়ে স্থানান্তরিত হয়। উদাহরণ দেওয়া হচ্ছে দশম স্কন্ধে যে ভগবান যখন আবির্ভূত হলেন, ভগবান প্রথমে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হলেন, শুদ্ধ সত্যের প্রতীক বসুদেব তার হৃদয়ে ভগবান আবির্ভূত হলেন, এবং বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে তিনি স্থানান্তরিত হলেন। কেন হলেন ব্যাখ্যা করা হয়েছে তাৎপর্যে, গোস্বামীরা ব্যাখ্যা করছেন যে দেবকী বসুদেবকে তার সেবার মাধ্যম দিয়ে সন্তুষ্ট করেছিলেন, বসুদেব দেবকীর প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, তার ফলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন দেবকীর প্রতি, এবং তার ফলে ভগবান বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হয়েছিল। তো বসুদেব হচ্ছেন গুরুদেব এবং দেবকী হচ্ছে আমরা প্রত্যেকে তার, যে আমরা শিষ্য গুরুদেবের তার প্রতিনিধি। তো সেই হিসেবে আমরা যদি আমাদের সেবার মাধ্যম দিয়ে আমরা ভগবানের প্রতিনিধিকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমরা এই শুদ্ধ ভক্তিকে লাভ করতে পারব, কৃপার উপর নির্ভরশীল। এই জন্য শুদ্ধ ভক্তি হচ্ছে সুদুর্লভা। সেকেন্ড হচ্ছে শুদ্ধ ভক্তি যদি লাভ হয়, ভগবান কোনো কিছুকে ভয় পায় না, ভগবান শুদ্ধ ভক্তি দিতে ভয় পায়। কারণ শুদ্ধ ভক্তি যদি কেউ লাভ করে তাহলে ভগবান শুদ্ধ ভক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যান। ভগবানকে শ্রীমৎ ভাগবতে বলা হচ্ছে অভিজ্ঞ সরাট, তিনি হচ্ছেন স্বাধীন, কিন্তু তিনি স্বাধীন হলেও তিনি শুদ্ধ ভক্তের কাছে তার পরাধীনত্ব স্বীকার করেন। তো কেউ কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে চায় না, তাই ভগবানের মধ্যেও সেই গুণটি রয়েছে। যথার্থ যোগ্যতা না থাকলে কেউ কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে চায় না। এই জন্য আমরা যখন কোনো গোপন জিনিস, আমরা গোপন জিনিস কাকে বলি? যার প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে এবং তার মধ্যে বিশ্বাস রয়েছে যে এই এই জিনিসটা যদি আমি বলি সে এইটা জানার পরে আর আমাকে ব্ল্যাকমেল করবে না, অর্থাৎ সেটার অপব্যবহার করবে না, সেই ভয়টি আমাদের থাকে সবসময়। ঠিক একইভাবে এই শুদ্ধ ভক্তি অত্যন্ত গুপ্ত জিনিস, সেই গুপ্ত জিনিস ভগবান তখনই দেবেন যখন তার মধ্যে সেই গুণাবলী থাকবে এবং ভগবানের পূর্ণ বিশ্বাস থাকবে। এই জন্য শুদ্ধ ভক্তি হচ্ছে অত্যন্ত সুদূর্লভ। এবং এই ভক্তি সরাসরিভাবে ভগবানকে অর্পণ করা যায় না, এবং এটা মাধ্যম দিয়ে অর্পণ করতে হয়। তো দুটো উদাহরণ দেওয়া হচ্ছে। শ্রীল প্রভুপাদ বলছেন যে গাছের গোড়ায় জল দিলে আর আলাদা করে পাতাতে ডালপালাতে জল দিতে হয় না। গাছের গোড়ায় জল দিলে আমাদের গোটা গাছটা পুষ্ট হয়ে যায়। তা আমরা যখন জল দিই, আমরা কি গাছের গোড়াতে জল দিই? জলটা কোথায় দিই আমরা? জলটা আমরা মাটিতে দিই। তো মাটির মাধ্যম দিয়ে জলটা গাছের মূলে চলে যায়। আমরা গাছটাকে তুলে না, মাটি থেকে তুলে জল দিলাম, আবার গাছটা পুঁতে দিই না। কোনোদিন করেছি কি এরকম? কিন্তু আমরা কখনো বলি না যে মাটিতে জল দিচ্ছি, আমরা বলছি গাছে জল দিচ্ছি, গাছের মূলে। তো এই গাছের মূলটা হচ্ছে ভগবান, জলটা হচ্ছে ভক্তি, এবং এই মাটির যে মাধ্যম সেটা হচ্ছে ভক্ত সঙ্গ। তো ভক্তের মাধ্যম দিয়ে, শুদ্ধ ভক্তের মাধ্যম দিয়ে এই ভক্তিকে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি। আমরা সরাসরি ভগবানকে ভক্তি অর্পণ করতে পারি না। আরেকটা উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, যে যদি পেটে খাবার যায় তাহলে সারা শরীর পুষ্ট হয়ে যায়। আমাদেরকে কানে, নাকে, পায়ে, হাতে খাবার দিতে হয় না, পেটে খাবার দিলেই গোটা শরীরটা পুষ্ট হয়ে যায়। যদি কাউকে বলা হয় পেটে খাবার দিতে হবে, তো পেটে খাবার দেওয়া তো মুশকিল, তো আমাকে হসপিটালে যেতে হবে, পেটটা কাটবে ডাক্তার, পেট কেটে তারপরে খাবারটা ভরে দিল, আবার অপারেশন করে দিল 4-5 দিনের জন্য, আবার গেলাম যে আবার পেটে খাবারটা ভরে দিলাম। এরকম করি আমরা? আমরা পেটে খাবার কিভাবে দিই? আমরা কি পেটে খাবার দিই? আমরা মুখে খাবার দিই এবং তারপরে সেই খাবারটা পেটে চলে যায়। তো এই যে খাবার সেটাকে ভক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং পেট সেটা হচ্ছে ভগবান, এবং এই যে মুখ যে মাধ্যম এটা হচ্ছে শুদ্ধ ভক্ত। তো এই শুদ্ধ ভক্তের মাধ্যম দিয়েই ভক্তিকে আমরা ভগবানের কাছে অর্পণ করতে পারি। যেন ভক্তের, শুদ্ধ ভক্তের প্রাধান্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং আমরা যতক্ষণ পর্যন্ত না এই শুদ্ধ ভক্তের প্রতি নির্ভরশীল হব, তার কৃপার প্রতি নির্ভরশীল হব, আমাদের শুদ্ধ ভক্তি লাভ করা অসম্ভব, সম্ভব নয়। এবং সেটি ভক্তের যে মহানতা সেটা ভগবান এই মাসে, বিশেষ করে এই দামোদর মাসে তিনি প্রকাশ করছেন। ভগবানের অনেক গুণ রয়েছে, অনন্ত গুণ, কিন্তু সে সমস্ত গুণকে তিনি ত্যাগ করছেন এই দামবন্ধন লীলার মাধ্যম দিয়ে। তো সময় অল্প আছে, তাড়াতাড়ি 15 মিনিট টাইম আছে, একটু বলার চেষ্টা করছি। তো ভগবান এই দামবন্ধন লীলার মাধ্যম দিয়ে তিনি মুখ্য যে ভগবানের গুণ ভক্ত বশ্যতা, সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন শ্রীমৎ ভাগবতে, ভগবান হচ্ছেন স্বাধীন কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ ভক্তের বশীভূত। তো সকলে ভগবানকে আরাধনা করছে, ভগবানকে পুজো করছে, কিন্তু ভগবান এই মাসে, দামোদর মাসে তিনি দেখাচ্ছেন তিনি কিভাবে তার শুদ্ধ ভক্তের উপাসনা করছেন, অর্থাৎ তিনি শুদ্ধ ভক্তের দ্বারা বশীভূত, তিনি যশোদামার দ্বারা বশীভূত হচ্ছেন। তো এখানে এটা একটা অদ্ভুত, বলা হচ্ছে যখন রামানন্দ রায় এবং চৈতন্য মহাপ্রভুর কথোপকথন হচ্ছে, তো জ্ঞানশূন্য ভক্তির আগে পর্যন্ত মহাপ্রভু বলেন ইহ বাহ্য আগে কহ আর, মানে আমরা ভক্তি জীবনে অর্থাৎ আধ্যাত্মিক জগতে প্রবেশই করতে পারছি না। যখন অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানকর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা, যখন এই কথাটি বললেন রামানন্দ রায়, তখন মহাপ্রভু বলেন ইহ হয় আগে কহ আর, তার মানে এই পর্যায়ে এলে আমরা ভগবত ধামে প্রবেশ অধিকার লাভ করলাম। কিন্তু তাতেও মহাপ্রভু খুশি হলেন না, বললেন আগে কহ আর। তখন শান্তরস দাস্যরস ব্যাখ্যা করলেন, কিন্তু যখন তিনি সক্ষরসের কথা বললেন তখন মহাপ্রভু বললেন ইহ উত্তম। ইহ উত্তম মানে তখন এই ভক্তিটা উত্তম ভক্তি। কেন উত্তম ভক্তি? কারণ এই ভক্তির মাধ্যম দিয়ে আমরা গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করলাম। সর্বশ্রেষ্ঠ চিন্ময় জগতে সর্বশ্রেষ্ঠ ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করলাম। কখন? যখন ভগবান এবং ভক্ত এক হয়ে যায়, মানে ভগবানের পজিশন এবং ভক্তের পজিশন এক, সমতা। কিন্তু তারপরে বাৎসল্যরস, বাৎসল্যরসে সমতার পরে হচ্ছে মমতা, স্নেহ। সেখানে ভক্ত নিজেকে বড় মনে করছে, ভগবান হচ্ছে ছোট। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, শুদ্ধ ভক্তির লক্ষণ। কিন্তু সেখানে যশোদামা ভাবছেন না অবশ্য রক্ষিবে কৃষ্ণ, তিনি ভাবছেন আমাকে কৃষ্ণকে রক্ষা করতে হবে, অর্থাৎ পুরো উল্টো। এটা হচ্ছে বৃন্দাবনের একটা অদ্ভুত ভাব, এবং সেই জিনিসটাই ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, এবং সেই রস আস্বাদন করার জন্য তিনি বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন, ভোমা বৃন্দাবনে। এবং এই দামোদর লীলার মাধ্যম দিয়ে তিনি প্রকাশ করছেন তিনি কি ভক্তের দ্বারা কিভাবে বশীভূত হন। তো আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করব, এই ভক্ত বশ্যতা যশোদামার কাছে তিনি বশীভূত হচ্ছেন, সেই গুণটাকে স্থাপন করার জন্য তিনি তার আটটি মুখ্য গুণ কে তিনি পরিত্যাগ করছেন। প্রথম ভগবানকে বলা হচ্ছে, ভগবান হচ্ছে আত্মারাম। ভগবানের একটি গুণ হচ্ছে আত্মারাম, অর্থাৎ যার কামনা বাসনা শূন্য। কিন্তু আমরা দেখছি যে এই দামন্ন লীলাতে প্রথমেই ভগবানের কামনা শুরু হচ্ছে, ভগবানের হৃদয়ে কামনা জেগেছে। কি কামনা জেগেছে? মায়ের স্তন দুগ্ধ পান করার কামনা জেগেছে। ভগবান আত্মারাম হওয়া সত্ত্বেও তিনি যশোদামার স্তনদুগ্ধ পান করতে চাইছেন, লালায়িত হচ্ছেন। তার মাধ্যম দিয়ে তিনি তার যে আত্মারাম গুণটি তিনি পরিত্যাগ করছেন। তারপরে ভগবানের আরেকটি গুণ হচ্ছে, ভগবান হচ্ছে আপ্তকাম। ভগবানের মধ্যে কামনা বাসনা এলেও তিনি পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে যান। কিন্তু এই লীলাতে ভগবান যখন যশোদামা কৃষ্ণকে স্তনদুগ্ধ পান করাচ্ছেন, তখন কিছুটা দূরে যে দুগ্ধ, যে নারগল্প ব্যাখ্যা করছিলেন কালকে, যে স্পেশাল দুধ পাত্র থেকে পড়ে যাচ্ছে, তো পড়ে যাওয়ার জন্য যশোদামা কি করেছে, কৃষ্ণকে রেখে তিনি দুধটা রক্ষা করতে যাচ্ছেন। তার ফলে কি হয়েছে, ভগবানের যে কামনা সেটা অতৃপ্ত থেকে যাচ্ছে, ভগবান অত্যন্ত অখুশি হয়ে গেছেন। তার মাধ্যম দিয়ে তিনি যে আত্মকাম সেই গুণটাকে তিনি পরিত্যাগ করেছেন, অত্যন্ত অখুশি, তিনি তৃপ্ত হতে পারছেন না, তার আরো চায়। তো এর মাধ্যম দিয়ে যশোদামা যখন চলে যাচ্ছেন দুগ্ধটা বাঁচানোর জন্য, তার মাধ্যম দিয়ে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন আচার্যরা ব্যাখ্যা করেছেন। যেখানে বলা হয়েছে যে যশোদামা যে গেলেন তাতে কৃষ্ণ তো অখুশি হল, কিন্তু আমরা জানি যে কৃষ্ণকে খুশি করা হয়েছে ভক্তি, তাই না? কৃষ্ণকে খুশি করাটা হচ্ছে ভক্তি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণ অখুশি হয়ে যাচ্ছে, তাহলে কি যশোদামা ভক্ত নয়? আচার্যরা ব্যাখ্যা করছেন কৃষ্ণ তো সবসময় আত্মতৃপ্ত, কৃষ্ণকে খুশি করতে হয় না, কৃষ্ণ সবসময় খুশি। চানুর মুস্তিক যখন তার সঙ্গে যুদ্ধ করছে তখনও তিনি খুশি, তাই তার মানে চানুর মুস্তিক তো যুদ্ধ করে কৃষ্ণকে খুব আনন্দ দিচ্ছে, তার মানে চানুর মুস্তিক শুদ্ধ ভক্ত। আর যশোদামা তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে এবং কৃষ্ণ অখুশি হচ্ছে, তাহলে যশোদামা ভক্ত নয়। আচার্যরা ব্যাখ্যা করছেন শুদ্ধ ভক্তি হচ্ছে আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, আমার ভাবটা কি আছে, আমার ভাবটা কি অনুকূল? অনুকূল ভাব নিয়ে কৃষ্ণের সেবা করাটাই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। তো যশোদামা চেয়েছিলেন দুধটাকে রক্ষা করতে, তার কাছে সেবাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কৃষ্ণের থেকে কৃষ্ণ সেবা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য কৃষ্ণ সেবা যে গুরুত্বপূর্ণ, অনেকে মনে করে আমরা অনেকদিন এলাম ভক্তি জীবনে, অনুভূতি আসছে না, জপ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কিন্তু কোন অনুভূতি আসছে না। নয়নাঙ্গল দস্যু ধারায় বলছে মহাপ্রভু, চোখ দিয়ে জল পড়বে, অনুভূতি হবে, অষ্টসাত্ত্বিক বিকার, এসব কিছু হচ্ছে না। কতদিন হয়ে গেল, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, হচ্ছে না। তো এটা ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর উদাহরণ দিচ্ছেন আচার্যরা যে আমাদের কি মনোভাব থাকা উচিত যদি সেই স্তরে আমরা পৌঁছতে চাই। তো বলা হচ্ছে আগে, অনেক বছর আগে, হয়তো 100-150 বছর আগে বাল্য বিবাহ ছিল, শুনেছেন আপনারা, 5 বছরের ছেলে আর 2-3 বছরের মেয়ে বিয়ে হয়ে যেত। তো তারা তো বিয়ে সম্বন্ধে কিছু জানে না, বিবাহ হয়ে গেছে। তো বিবাহ হয়ে যাওয়ার পরে তো ছেলে ছেলের ঘরে চলে যায় আর মেয়ে মেয়ের ঘরে চলে যায়, কিন্তু বিবাহ হয়ে গেছে। তারপরে কি হয়, ছেলে মাঝে মধ্যে তার শ্বশুর বাড়ি অর্থাৎ বউয়ের কাছে যায়। তো তার যে শাশুড়ি, সে তার মেয়েকে বলে যে যাও স্বামীর সেবা করো। তো যেতে চায় না, না না আমি যাব না, কিন্তু তাকে জোর করে পাঠায়, জোর করে পাঠায়, কিন্তু গেছে। তো বাচ্চা ছেলে তো গিয়ে তো কি সেবা কিছু কিছু বোঝে নাকি, এক চর মেরেছে হয়তো, তো ভয়ে পালিয়ে গেছে আর আসতে চায় না। তাও মা বলে না যাও যাও যাও। এইভাবে দিন কাটছে, দিন কাটতে কাটতে দেখা যাচ্ছে ছেলের বয়স 18, মেয়ের বয়স 15। তখন স্বামী গেছে শ্বশুর বাড়িতে, তখন কি মেয়েকে বলতে হবে যে যাও যাও? তখন মেয়ে এমনি স্বামীর কাছে স্বাভাবিকভাবে যাবে। এই উদাহরণের মাধ্যম দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে যে মা, তিনি হচ্ছেন আমাদের গুরুদেব, এবং স্বামী, তিনি হচ্ছেন ভগবান, এবং স্ত্রী হচ্ছে আমরা সাধক। তো দীক্ষার মাধ্যম দিয়ে আমাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয় এবং তার ফলে আমরা সাধনা ভক্তি যাজন করি। কিন্তু সাধন ভক্তি করি গুরুদেবের কথা অনুযায়ী। গুরুদেব বলছে ভগবানের সেবা করো, ষোলমালা জপ করো, 4টে নিয়ম পালন করো, অমুক করো তমুক করো, আমাদের ভালো লাগে না, তাও জোর করে করতে বলে, করছি করছি ভগবানের সেবা, ভালো লাগে না তাও করছি। কিন্তু করতে 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 যখন আমাদের ভক্তি জীবনে, যে 18, ছেলেটা যখন 18 বছর হলো, মেয়েটার যখন 15 বছর, অর্থাৎ একটা ম্যাচুরিটি এলো সময়ের মাধ্যম দিয়ে, অধ্যবসায়ের মাধ্যম দিয়ে, তখন আমাদের একটা স্বাভাবিক আকর্ষণ ভগবানের প্রতি জন্মাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, অভ্যাস করতে হবে এবং সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সাধনা ভক্তি থেকে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে প্রেম নাম কয়। অটোমেটিক কোনোদিন হয়ে যাবে না, হঠাৎ একদিন সকালবেলা আমাদের অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেল, এরকম হবে না। এটা অধ্যবসায় করতে হবে এবং সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তাহলে একদিন না একদিন নিশ্চয় ভগবানের কৃপায় আমাদের এই শুদ্ধ ভক্তির ভাব জাগরিত হবে। তো এই যে অনুভূতি, অনুভূতি থেকে সেবাটা গুরুত্বপূর্ণ। আমাদের অনুভূতি থাক বা না থাক, আমাদের সেবায় সবসময় নিযুক্ত থাকতে হবে। এবং এখানে যশোদামা সেবা করছেন, তাহলে কোন সেবাটা গুরুত্বপূর্ণ? ভগবানকে স্তনদুগ্ধ পান করাও গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে ওই দুধটাও রক্ষা করা গুরুত্বপূর্ণ। তাহলে কেন যশোদামা সেই দুধটাকে রক্ষা করতে গেলেন? আচার্যরা ব্যাখ্যা করছেন এই বুদ্ধি ভগবান দেবেন, কোনটা গুরুত্বপূর্ণ? তেসাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগমতম, বুদ্ধি দেবে, কোনটা গুরুত্বপূর্ণ? ওই দুধটা চলে গেলে এই দুধটা আর পাওয়া যাবে না, কিন্তু যশোদার মা স্তনদুগ্ধ থাকবে, ওটা নষ্ট হয়ে গেলে আর ওই দুধটা পাওয়া যাবে না আজকে, এই জন্য সেটা তার থেকে গুরুত্বপূর্ণ। এই জন্য তিনি সেই স্তনদুগ্ধ তাকে ত্যাগ করিয়ে তিনি সেই দুগ্ধটাকে রক্ষা করতে গেলেন, কারণ সেটা তাহলে আর সে খেতে পাবে না আজকে, কিন্তু আমি 5 মিনিট পরে এসে আবার স্তনদুগ্ধ পান করার সুযোগ কৃষ্ণের থাকবে, এই জন্য তিনি সেই সেবাটাকে গুরুত্ব দিলেন। এই জন্য আমাদের দুটো সেবা থাকে, একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সেবা যে নাম জপ ভাগবত পাঠ অমুক তমুক থাকে, আর একটা থাকে সাধু সেবা। তো প্রভুপাদ বলছেন যে শুদ্ধ ভক্ত সঙ্গ পাওয়া অত্যন্ত কঠিন, শুদ্ধ ভক্ত সবসময় পাওয়া যায় না। তাই অনেক সময় অনেক ভক্তরা, অনেক শুদ্ধ ভক্ত যখন আসে আমাদের এখানে, সিনিয়র ভক্তরা, তাদের সেবা করা, তখন আমি বলছি ওনার সেবা করো, না 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 আমি জপে আছি। তো কোন সেবাটা গুরুত্বপূর্ণ? সাধু সেবা গুরুত্বপূর্ণ, কারণ সাধু সঙ্গ এখন হয়তো আমরা পাচ্ছি, পরবর্তীতে আমরা নাও পেতে পারি, কিন্তু শ্রীমদ ভাগবত জপ এটা আমরা সবসময় করার সুযোগ পাবো। এই জন্য আমাদের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে যে কোন সেবাটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই বুদ্ধি আমরা লাভ করব যদি আমরা নিষ্ঠা সহকারে তেষাং সতত যুক্ত আনাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগমতম জনমাহম উপজান্তিতে, তাহলে সেই বুদ্ধি ভগবান আমাদেরকে প্রদান করবেন। দুটো গুণ ভগবান নষ্ট করলেন, প্রথমটা হলো আত্মারাম, দ্বিতীয়টা হচ্ছে আত্মকাম। তারপর আর একটা বলা হচ্ছে ভগবান হচ্ছেন ত্রিগুণাতীত, ভগবান ত্রিগুণের অতীত। বলা হচ্ছে ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন, হে অর্জুন বেদ ত্রিগুণ দ্বারা পরিচালিত হয়, তুমি এই তিন গুণের অতীত, আমাকে জানতে গেলে তিন গুণের অতীত হতে হবে, নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন। তো ভগবান ত্রিগুণাতীত, কিন্তু এখানে ভগবান সেই ত্রিগুণাতীত যে গুণ তাকে ত্যাগ করছেন এবং তার ক্রোধ জন্মাচ্ছে। যখন যশোদা মা তাকে ছেড়ে দিচ্ছে তখন তার মধ্যে অত্যন্ত রাগ প্রধান্বিত হয়ে গেছেন। তো সংজাত কোপ, সুখদেব গোস্বামী বলছেন অত্যন্ত ক্রোধান্বিত হচ্ছেন। তো ক্রোধ কোথা থেকে আসে? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে ক্রোধের উৎপত্তি হয়। তাহলে ভগবান ত্রিগুণাতীত নয়, ভগবান ত্রিগুণের অধীন হয়ে যাচ্ছে, দেখাচ্ছেন ভগবান, সেটার ব্যাখ্যা আছে। তো এই যে ভগবানের ক্রোধ আসছে এবং তার মাধ্যম দিয়ে তিনি যে ত্রিগুণাতীত, সেই গুণকে তিনি ত্যাগ করছেন। চতুর্থ গুণ হচ্ছে ভগবান হচ্ছে লক্ষ্মীপতি। বলা হচ্ছে চিন্তামণি প্রকর সদমুসু কল্প বৃক্ষ লোকসা বিদেশী সুরভী রবি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম বজামি। শত সহস্র লক্ষ্মী দেবী সবসময় ভগবানের সেবা করছে, অর্থাৎ সমস্ত লক্ষ্মী দেবীর অধিপতি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্য যিনি মালিক, তিনি কি করছেন? চুরি করে মাখন খাচ্ছেন, এবং তার মাধ্যম দিয়ে তিনি তার যে লক্ষ্মীপতি গুণ তাকে তিনি পরিত্যাগ করছেন। কটা হল? চারটে হল। পাঁচ নম্বর গুণ, ভগবান হচ্ছেন যোগীদেরও দুর্লভ। বলা হচ্ছে না পন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগম্য বায় রথা বিমনিষমনে পঙ্গবান। সব যোগীরা মনের বেগে ধাবিত হয়েও ভগবানের কাছে পৌঁছাতে পারে না, এটা হচ্ছে ভগবানের গুণ। কিন্তু সেই ভগবান অতি সহজেই যশোদা মা দ্বারা বন্ধন লাভ করছেন, তার মাধ্যম দিয়ে তিনি তার যে গুণ দুর্লভ যোগীদেরও, সেই যে গুণ, সেই গুণকে তিনি পরিত্যাগ করছেন। এবং বলা হচ্ছে যখন যশোদা মা ছুটছেন, যশোদা মা একটু স্থূল শরীর, তো কৃষ্ণ দৌড়াচ্ছে, যশোদা মাও দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কিন্তু যখন দৌড়াচ্ছে কৃষ্ণ যেহেতু বারবার পিছন দিকে তাকাচ্ছে, কৃষ্ণের স্পিডটা কমে যাচ্ছে এবং তার ফলে গিয়ে যশোদামা ধরে ফেলেছে কৃষ্ণকে। যখন দৌড়াচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে যে যশোদামার মাথাতে মালতী ফুল ছিল, সে মালতী ফুলগুলো পড়ে পড়ে যাচ্ছে। তো আমাদের রসিক আচার্যরা ব্যাখ্যা করছেন, যুব গোস্বামী ব্যাখ্যা করছেন যে মালতী ফুল মাথা থেকে কেন পড়ে যাচ্ছে, তার তিনটি কারণ দিচ্ছেন, অদ্ভুত কারণ। বলছেন যে যশোদামা এমনিতে মোটা, তো ছুটতে অসুবিধা হচ্ছে, তো মালতী ফুল ভাবছে আমি যদি মাথায় থাকি তাহলে আরেকটু ভারী হয়ে যাচ্ছে যশোদামা, যশোদামাকে একটু হালকা করা দরকার, এই জন্য মালতী ফুলটা মাথা থেকে পড়ে যাচ্ছে। আবার একটা মালতী ফুল ভাবছে যে যশোদামা, যে কৃষ্ণ যোগীদের দ্বারাও দুর্লভ, সেই যশোদামা কৃষ্ণকে ধরে ফেলছে, তো কি মহান, সেই ভক্তের মাথায় আমি কি করে থাকবো, এত মহান ভক্ত তার আমার চরণে থাকা উচিত, সেই জন্য মালতী ফুলগুলো মাথা থেকে যশোদামার পায়ে পড়ছে। আর তিন নম্বর, কারণ কৃষ্ণ তো অত্যন্ত এই লীলার মাধ্যম দিয়ে, কালকে বলা হচ্ছে না কার কার দড়ি আছে কৃষ্ণ পরে দেখাবে, তো মালতী ফুল ভাবছে যশোদামা তো এখন বাঁধবে, তো এখন কৃষ্ণ যদি ভাবে আমি ওকে সাহায্য করেছি যশোদামাকে, তাহলে হয়তো কৃষ্ণ আমাকে পরে টাইট দিতে পারে, এই জন্য ভাবো এখন থেকেই এখান থেকে দূরে সরে যাও, এখানে তা থাকলেই ভালো এইসব ঝামেলার মধ্যে, যেন মালতী ফুল আগে থেকেই সেখান থেকে সরে যাচ্ছে, এইভাবে যুব গোস্বামী ব্যাখ্যা করছে। তো পাঁচ নম্বর গুণ ভগবান শ্রীকৃষ্ণ ত্যাগ করলেন, যশোদামার বন্ধনে আবদ্ধ হয়ে। তারপরে ষষ্ঠ গুণ, ভগবান যে ভগবান ক্রোধান্বিত হয়েছেন, তাই তো, ক্রোধান্বিত হয়েছেন, তারপরে তিনি ভয়ে পালাচ্ছেন, ভয়। তো আমরা জানি যে ভাগবতম সে শ্লোকটা আছে না, আপন্ন সংস্কৃতি ঘোরাম জন্নাম বিবশক গিনন তত সদ্য বিবেচ্যত যদ বিভেতি স্বয়ং ভয়ম। যে ভগবানের নাম উচ্চারণ করলেই বিবশ সহকারে সে ভয় পালায় ভয়। সেই ভগবান যশোদা মাকে দেখে ভয় পাচ্ছে। রুদন্তং মুহুর নেত্রং যুগ্মং, রুদন্তং মুহুর নেত্রং যুগ্ম সাতঙ্ক নেত্র, সাতঙ্ক নেত্রম, অর্থাৎ আতঙ্কিত হয়ে যাচ্ছে চোখটা, সাতঙ্ক নেত্রম, ভয় পাচ্ছে ভগবান। এই ভয় পাওয়ার মাধ্যম দিয়ে ভগবান, তিনি যে ভগবানকে দেখে সকলে ভয় পায়, ভগবানের নাম শুনলে ভয়ের প্রতিমূর্তি ভয় পালায়, সেই ভগবান যশোদামাকে দেখে ভয় পাচ্ছেন। ছটা গুণ, ছ নম্বর গুণ ত্যাগ করলেন তিনি। সপ্তম গুণ হচ্ছে ভগবান হচ্ছেন মুক্তায়, সবসময় তিনি মুক্ত পুরুষ, তিনি মুক্ত। কিন্তু ভগবান যশোদামার বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, তিনি বদ্ধ, মুক্তায় এখন বদ্ধায় হয়ে গেছেন। তার মাধ্যম দিয়ে তিনি তার মুক্তায় গুণকে পরিত্যাগ করছেন। এবং অষ্টম গুণ, ভগবান হচ্ছেন মুকুন্দ, তিনি সকলকে মুক্তি প্রদান করেন। একমাত্র ভগবান কৃষ্ণই জীবকে মুক্তি প্রদান করেন। সেই ভগবান মুকুন্দ তিনি বদ্ধ হয়ে আছেন এবং তিনি যশোদামার কাছে প্রার্থনা করছেন তাকে মুক্ত করার জন্য। সেই মুকুন্দ আজকে এখন যশোদামার চরণে প্রার্থনা করছেন মুক্তির জন্য, যিনি সকলকে, সমস্ত বিশ্ববাসীকে তিনি মুক্তি প্রদান করেন। সেই পরমেশ্বর ভগবান আজ যশোদামার কাছে মুক্তির জন্য প্রার্থনা করছেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের এটা মনে করা উচিত নয় যে তিনি বদ্ধ, সেটা তিনি প্রমাণ করছেন তার পরবর্তী লীলাতেই। জমাল অর্জুন বৃক্ষকে তিনি যখন উদ্ধার করলেন, ভগবান বদ্ধ, ভগবান যশোদামার কাছে প্রার্থনা করছেন, কিন্তু তার যে তিনি তিনি যশোদামার দ্বারা বন্ধনে হলেও তিনি তিনি বদ্ধ নন, তিনি হচ্ছেন মুক্ত। তিনি যশোদামার কাছে মুক্তির জন্য প্রার্থনা করলেও তিনি হচ্ছেন মুকুন্দ। কেন? তিনি সেই বদ্ধ অবস্থাতে আপাতভাবে, তিনি জমালোজ্জন বৃক্ষ নলকূপের মণিগ্রীর জন্য বদ্ধ অবস্থায় ছিলেন, তাদেরকে তিনি মুক্তি প্রদান করলেন। তার মাধ্যম দিয়ে তার যে ভগবত্তা, ভগবান বদ্ধ থাকলেও ভক্ত বৎসতা গুণকে প্রকাশ করার জন্য তার এই সমস্ত গুণাবলী আপাতভাবে তিনি ত্যাগ করেছিলেন, কিন্তু তার সেই সমস্ত গুণাবলী তার মধ্যে ছিল। যেমন বলা হচ্ছে ভগবান হচ্ছেন মধুর বৃন্দাবনে, তার মানে তার ঐশ্বর্য নেই, কিন্তু সেই ঐশ্বর্য মাধুর্যের দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে। ঠিক একইভাবে বৃন্দাবনে ভগবানের এই সমস্ত গুণাবলীগুলি রয়েছে, কিন্তু সেই সমস্ত গুণাবলীগুলি ভক্তবৎসতা গুণের দ্বারা আচ্ছাদিত রয়েছে। ঠিক একইভাবে আচার্যরা ব্যাখ্যা করছেন, যেভাবে কৃষ্ণ জমাল অর্জুন বৃক্ষকে উদ্ধার করলেন, আমরাও সেইভাবে ভগবানের দ্বারা উদ্ধার লাভ করতে পারি। কেন ভগবান তাদেরকে উদ্ধার করলেন? কারণ নারদ মুনি কথা দিয়েছিলেন যে কৃষ্ণ আসবে এবং তোমাদেরকে উদ্ধার করবে। তো ইস্কন, ইস্কনকে তুলনা করা হচ্ছে যশোদা অঙ্গনের সঙ্গে, এবং নলকূপের মণিগ্রীব যে জমালর্জুন বৃক্ষ, আমরা হচ্ছি তারা, আমরা যে সাধক ইস্কনের, আমরা হচ্ছি এই নলকূপের রূপ জমালর্জুন বৃক্ষ। তো আমাদের কি যোগ্যতা? আমাদের একটাই যোগ্যতা, আমাদের নারদমুনি শ্রীল প্রভুপাদ কথা দিয়েছেন তোমরা ইস্কনে থাকো, নেভার লিভ ইস্কন, এবং চারটে নিয়ম এবং ষোলমালা জপ করো, তাহলে আমি তোমাদেরকে ভগবত ধামে নিয়ে যাব। তো সেই আশাতে আমরা প্রভুপাদের উপর বিশ্বাস রাখবো এবং আমরা চেষ্টা করব যাতে আমরা প্রভুপাদের যে ইস্কন রূপ যশোদা অঙ্গনে থেকে প্রভুপাদের কৃপার উপর নির্ভরশীল হয়ে ভগবান একদিন এসে আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন এবং আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব রাধা দামোদরের কৃপায়। এই আশা করে আজকে আমরা বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী রাধা দামোদর জিউ কি, দামোদর ব্রত মহামহোৎসব কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।